বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 3 নভেম্বর, 18 কার্তিক এবং ফার্সি 12 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে, আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের ওয়েবসাইটের আর্কাইভে এক মাসের অনুষ্ঠান জমা থাকে, ফলে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় তা শুনতে পাবেন। এছাড়া এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাথ5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, এতে থাকবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে ইরানের বিরুদ্ধে আনা প্রস্তাবের বিরুদ্ধে চীন ও রাশিয়ার নিন্দা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে জেল হত্যা দিবস পালন সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি নিলয় রহমানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: পাকিস্তানে পিটিআইর লং মার্চের উপর আততায়ীর গুলিবর্ষণ, পায়ে গুলি লেগে আহত ইমরান খান, আরও কয়েকজন হতাহত। সৌদিতে হামলার পরিকল্পনার কথা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান, কল্পিত অভিযোগ নিয়ে সরব আমেরিকা, নীরব সৌদি। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘট ঘোষণার পর এবার বন্ধ করা হয়েছে লঞ্চ ও স্পিড বোটের চলাচল। এবং ভারতের ঝাড়খণ্ডে অবৈধ খনি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির তলবে হাজির হননি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। আজ বৃহস্পতিবার তাঁকে হত্যার উদ্দেশ্যে লং মার্চের উপর গুলি চালানো হয়। ইসলামাবাদ অভিমুখী এই লং মার্চের আজ ছিল সপ্তম দিন। পিটিআই নেতা ফারুক হাবিব ইমরান খানের গুলিতে আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। সিনেটর ফয়সাল জাভেদও গুলিতে আহত হয়েছেন। পাকিস্তানের ওয়াজিরাবাদে এই হামলা হয় এবং সন্দেহভাজন এরই মধ্যে আটক হয়েছেন। বন্দুক হামলায় দলের একজন কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সিনেটর ফয়সাল জাভেদ। এছাড়া আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। পিটিআই দলের শীর্ষ পর্যায়ের নেতা ফওয়াদ চৌধুরীও এই হামলার কথা নিশ্চিত করে বলেছেন ইমরান খানের পায়ে গুলি লেগেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি হামলার ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে রিপোর্ট জমা দিতে বলেছেন। তিনি বলেন, এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এছাড়া তিনি স্থানীয় কর্তৃপক্ষকে ইমরান খানের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। ইরান সৌদি আরবে হামলা করতে যাচ্ছে বলে কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম যে খবর প্রচার করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে দেশটির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ সংক্রান্ত যে খবর প্রচার করেছিল তা প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেন, সুনির্দিষ্ট কিছু পশ্চিমা ও ইহুদিবাদী গণমাধ্যম আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিরুদ্ধে বিষ বাষ্প ছড়ানো অশুভ উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। আর এসব করা হচ্ছে এমন একটি সময়ে যখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সুসম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। এক বিবৃতিতে কানিয়ানি আরও বলেন, ইরান পারস্পরিক সম্মানের ভিত্তিতে তার প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি গ্রহণ করেছে এবং এক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে মানদণ্ড ধরা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, তার দেশ মনে করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোই এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। এ অঞ্চলের নিরাপত্তার স্বার্থেই ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বলে তিনি মন্তব্য করেন। সৌদি আরবের উপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। এ বিষয়ে হোয়াইট হাউস গতকাল বলেছে, আমরা এ ধরনের হুমকির ঘটনায় উদ্বিগ্ন এবং সৌদি আরবের সঙ্গে সামরিক ও গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে লাগাতার যোগাযোগ করছি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন। গত কয়েকদিন ধরে বেশ কিছু গণমাধ্যম, বিশেষ করে আমেরিকার টেলিভিশন ও সংবাদপত্র এবং মার্কিন কর্মকর্তারা সৌদি আরবের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে খুবই সরব হয়ে উঠেছে, কিন্তু এ ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে না, আবার ইরানও চুপ থেকেছে। তবে গতকাল প্রথম এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্রের বক্তব্য পেয়ে বার্তা সংস্থা রয়টার্স সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু রিয়াদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। ইউক্রেনের অভ্যন্তরে আমেরিকা সামরিক জীবাণু কার্যক্রম চালাচ্ছে বলে রাশিয়ার তোলা অভিযোগের ব্যাপারে তদন্ত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব আনা হয়েছিল তাতে ভেটো দিয়েছে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন, ফলে সম্ভাব্য তদন্ত কার্যক্রম বন্ধ হয়ে গেল। রাশিয়া অনেকদিন আগে থেকেই বলে আসছে ইউক্রেনের ভেতরে আমেরিকার বায়োল্যাব রয়েছে এবং সেখানে ওয়াশিংটন জীবাণু অস্ত্র বানানোর কার্যক্রম পরিচালনা করে। গতকাল নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। চীন রাশিয়ার এই প্রস্তাবের প্রতি সমর্থন দেয়, তবে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স এর বিরুদ্ধে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের অন্য ১০টি দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়া বলছে আমেরিকা এবং ইউক্রেন ১৯৭২ সালের ইন্টারন্যাশনাল কনভেনশন লঙ্ঘন করে বায়োল্যাব পরিচালনা করছে, অথচ ৭২ সালের ওই কনভেনশনে সব ধরনের জীবাণু অস্ত্র তৈরি, উৎপাদন এবং মজুদ রাখা নিষিদ্ধ করা হয়েছে। মস্কো বলছে ইউক্রেন বেশ কয়েকটি বায়োল্যাবরেটরি তৎপর রয়েছে এবং তারা গোপনে সামরিক জীবাণু অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করছে, তবে আমেরিকা এবং ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে কিশোর টিকটকারদের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা থেকে বিস্তারিত বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে কিশোর টিকটকারদের দু গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, গত ১ নভেম্বর রাতে টিকটকার শান্তর আমন্ত্রণে ধামরাইয়ে পুল পার্টি করতে যায় গ্রেপ্তারকৃতরা। পরে ফেরার পথে বাসে জুনিয়র টিকটকারদের গ্রুপে গাঁজা সেবন করে। এ সময় বাসের এক নারী যাত্রী প্রতিবাদ করলে রাব্বি ছোট ভাইদের এসব করতে নিষেধ করেন। এরপর ওই নারীকেই উত্তক্ত করতে শুরু করলে শুরু হয় মারামারি। এক পর্যায়ে রাব্বির ছুরি নিয়েই তাকেই আঘাত করে পালিয়ে যায় ফারুক সহ জুনিয়রদের গ্রুপটি।
যারা মূল ঘটনাটা ঘটিয়েছে তাদের সবাইকে আমরা
মাদক, কিশোর গ্যাং ও টিকটক, এই তিন সামাজিক ব্যতীতে রীতিমতো বিপর্যস্ত নতুন প্রজন্ম। বিশেষ করে চলমান করোনায় দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই সংকট আরো ঘনীভূত হয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ জড়িয়ে পড়েছে এসব অপকর্মে। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করছে সমাজ বিজ্ঞানীরা। তবে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও আগামীতে যাতে এ ধরনের অপরাধে তারা জড়াতে না পারে সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘট ঘোষণার পর এবার লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে বরিশাল ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। বরিশাল নদীবন্দর ও ডিসি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে ছেড়ে যায়নি। ভোলা থেকেও কোনো নৌযান বরিশালে আসেনি। এতে দুর্ভোগে পড়েছেন বরিশাল ভোলা রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা। বরিশালের বিএনপি নেতারা বলছেন, 5 নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নৌযানগুলো বন্ধ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, ভোলায় আওলাদ নামক একটি লঞ্চে গতকাল হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না, তবে মেহেদীগঞ্জ ও মজু চৌধুরী হার্ট রুটের লঞ্চগুলো এখনও চলাচল করছে।
ভারতের ঝাড়খণ্ডে অবৈধ খনি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলবে হাজির হননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ বৃহস্পতিবার হেমন্ত সোরেন বলেন, বিরোধী দলের রাজনৈতিক ষড়যন্ত্রের জবাব দেওয়ার সময় এসেছে। আমরা ঝাড়খণ্ড বিরোধীদের কৌশল কখনোই সফল হতে দেব না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে চ্যালেঞ্জ করে বলেন, মুখ্যমন্ত্রী বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে জিজ্ঞাসাবাদের কী প্রয়োজন আছে? সরাসরি আমাকে গ্রেপ্তার করে দেখান, মানুষ তার জবাব দেবে। অবৈধ খনি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নোটিশ পাঠানোয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কর্মীরা আজ রাঁচির মোহরাবাদীতে জড়ো হন। ওই কর্মীরা বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। ওই সমাবেশে সামিল হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিজেপির তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, আমরা রাজ্যের বাইরের কিছু গ্যাং চিহ্নিত করেছি, যারা রাজ্যের আদিবাসীদের তাদের পায়ে দাঁড়াতে দিচ্ছে না। হেমন্ত সোরেন এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, ঝাড়খণ্ডীরা এই রাজ্য শাসন করবে, বহিরাগত শক্তি নয়। আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আগামী দিনে এই রাজ্যের শ্রমিক, কৃষক ও বৃদ্ধরা বিজেপিকে জবাব দেবেন বলেও মন্তব্য করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
শ্রোতাবন্ধুরা, ভারতের ঝাড়খণ্ডে অবৈধ খনি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলবে হাজির হননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির রিপোর্টটি শুনলেন এতক্ষণ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পাকিস্তানকে বেইজিং সবসময় প্রতিবেশী হিসেবে কূটনৈতিক এজেন্ডায় শীর্ষে রাখে এবং ইসলামাবাদের সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করতে আগ্রহী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে গতকাল এক বৈঠকে একথা বলেছেন শি জিনপিং। শি জিনপিং বলেন, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি এবং গোয়াদার সমুদ্রবন্দরের উন্নয়নের জন্য দুই প্রতিবেশীর একসঙ্গে কাজ করা উচিত। এ সময় তিনি পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য সব ধরনের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আশ্বস্ত করেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনের উপর পাকিস্তানের অর্থনৈতিক ও প্রতিরক্ষা নির্ভরতা অনেক বেড়েছে। চীনের কাছ থেকে পাকিস্তান প্রায় $3,000 কোটি অর্থ ঋণ নিয়েছে, যা মোট বৈদেশিক ঋণের শতকরা 23%। পাকিস্তানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চীনের নাগরিকেরা বিভিন্ন সময় যে হামলার শিকার হয়ে থাকেন, এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়া বলেছে বিশ্ব সমাজের উচিত পরমাণু অস্ত্রত দেশগুলোর মধ্যে সংঘাত এড়ানোর চেষ্টা করা, তা না হলে বিশ্বে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবার মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা দুর্বল করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যখন একটি দুঃসহ ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে, তখন প্রত্যেকের উচিত পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে সামরিক সংঘাত এড়ানোর চেষ্টা করা। একই সঙ্গে পরমাণু শক্তিধর দেশগুলোকে পরস্পরের প্রতি গুরুত্বপূর্ণ স্বার্থে আঘাত হানা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে মস্কো। ইউক্রেনের চলমান সংঘাত একটি পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে বলে পশ্চিমা দেশগুলো দাবি করছেন, তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি প্রকাশ করল। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়া কঠোরভাবে এই নীতি মেনে চলে যে পরমাণু যুদ্ধ বাদলে তাতে কোনো পক্ষই বিজয়ী হতে পারবে না, কাজে সে ধরনের যুদ্ধ হওয়াই উচিত নয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে ইরানে সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছেন চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
ইরানের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বৈঠকের নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে ইরানে সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও আলবেনিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়েছেন চীন ও রাশিয়ার প্রতিনিধিরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়ার অনুরোধে ইরানে সাম্প্রতিক সহিংসতার উপর ফর্মুলা আরিয়া মিটিং নামে পরিচিত এই সভাটি ইরানে অস্থিরতা অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের প্রচেষ্টারই অংশ। এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধি মাহসা আমিনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেও পশ্চিমা দেশগুলোর দ্বৈত আচরণগুলোর দিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে অ্যাশলে ব্যাবিটের মৃত্যুর দিকে ইঙ্গিত করেন। ব্যাবিট হলেন সেই মেয়ে যে 2021 সালের 6 জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবনে হামলার সময় পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এছাড়া জাতিসংঘে চীনের প্রতিনিধি বলেছেন, আরিয়া ফর্মুলা বৈঠকের উদ্দেশ্য হচ্ছে শান্তি ও নিরাপত্তা বিষয়ে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে অনানুষ্ঠানিকভাবে রিপোর্ট করা। ইরানের সাম্প্রতিক সহিংসতা ও বিশৃঙ্খলা যেহেতু দেশটির অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে পড়ে, তাই সেটি আরিয়া ফর্মুলা বৈঠকের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা মোটেও সমীচীন নয়। বুধবার বৈঠকে কেবলমাত্র আমেরিকা এবং আলবেনিয়া রাষ্ট্রদূত পর্যায়ে এতে অংশগ্রহণ করে, যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড ডেপুটি প্রতিনিধি পর্যায়ে এবং নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরা বিশেষজ্ঞ পর্যায়ে অংশগ্রহণ করে। ব্রাজিল, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত এবং নিরাপত্তা পরিষদের 3টি আফ্রিকান দেশ কেনিয়া, ঘানা ও গ্যাবন মধ্যপন্থা অবলম্বন করে এবং তাদেরকে ইরানের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়নি। ভারতের প্রতিনিধি ওই বৈঠকে এমন কোনো বক্তৃতা দেননি যার মাধ্যমে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ভারতের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বৈঠকে মানবাধিকার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি এবং ইরানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনৈতিক পদক্ষেপ যেমন নিষেধাজ্ঞা সহ একতরফা আধিপত্যকামী পদক্ষেপের নিন্দা করেন। বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত জোয়াকিন প্যারেজ ইরানের বার্তা সংস্থা ইরনার সাথে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের দ্বৈতনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অনানুষ্ঠানিক বৈঠকে ইরানের বিরুদ্ধে আনা প্রস্তাব জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাঙালি জাতির কলঙ্কের ইতিহাসে গাথা একটি দিন, 3রা নভেম্বর। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মোশতাক সরকার গ্রেপ্তার করে বঙ্গবন্ধুর পরীক্ষিত রাজনৈতিক বন্ধু সহচর বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং মন্ত্রিসভার দুই সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এস এম কামরুজ্জামানকে। শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হননি তারা। জাতিকে রাজনৈতিকভাবে মেধাহীন ও নেতৃত্ব শূন্য করতে 1975 সালের 2রা নভেম্বর রাতের আধারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় এই চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য আজও উন্মোচিত হয়নি। কারাগারের নিরাপদ আশ্রয় থাকা অবস্থায় বর্বরোচিত এমন হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল বলে জানান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু। রেডিও তেহরানকে তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর জাতীয় চার নেতার হত্যাকাণ্ড ছিল স্বাধীনতার কফিনে শেষ পেরেক।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যে স্বাধীনতা বিরোধী চক্র জাতীয় আন্তর্জাতিক সন্দেহটি প্রতি বিপ্লব ছিল, সেইটারই আর এক ধাপ তারা পূরণ করলো এই 2রা নভেম্বর রাতের, অর্থাৎ 3রা নভেম্বর। জাতীয় চার নেতা যারা মুক্তিযুদ্ধের সেদিন পরিচালনা করেছিলেন, প্রথমে যখন গুলি করা হয় মুনসা আলী সাহেব, আবার অনেকে বলেন তাজউদ্দিন সাহেবও, ওনারা মৃত্যুবরণ করেন নাই, মুনসা আলী সাহেব গঙ্গা ছিলেন, সেই শব্দ পেয়ে আবার ওরা ব্যাক করে এসে আবার গুলি করে এবং তখন নিশ্চিত হওয়ার জন্য বায়োনেট চার্জ করে নির্মমভাবে।
এ প্রসঙ্গে জাতীয় চার নেতা পরিবারের সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ঘটনার রহস্য উদ্ঘাটন করে অবশ্যই নতুন প্রজন্মকে জানাতে হবে,
বাংলার মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে পরিবেশন করতে হবে, যাতে করে আমরা মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করতে পারি যে এরকম জঘন্যতম ঘটনাগুলো 15ই আগস্ট 3রা নভেম্বর আর যেন বাংলাদেশের মাটিতে না ঘটে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ইসলামের প্রাথমিক যুগে কাফেররা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাত। এ সময় মুসলমানদের সংখ্যা এত কম ছিল যে তারা কাফেরদের অত্যাচার নিপীড়ন মোকাবেলা করতে সক্ষম ছিল না। এ অবস্থায় আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফেরদের নিপীড়ন থেকে রক্ষা পেতে মুসলমানদেরকে আপাতত মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাওয়ার নির্দেশ দেন। তিনি বললেন, যদি তোমরা হাবাসায় হিজরত করো তাহলে তা তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে, কারণ সেখানে একজন শক্তিশালী ন্যায়পরায়ণ বাদশাহ আছেন, যার সামনে কোনো ব্যক্তির উপর বিন্দুমাত্র অত্যাচার করা হয় না। সে দেশটি সত্য ও পুণ্যভূমি। তোমাদের জন্য মহান আল্লাহ কর্তৃক মুক্তির পথ বাতলে দেয়া পর্যন্ত তোমরা সে দেশটিতে বসবাস করতে পারো।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়গ্রাহী বক্তব্য সাহাবিদের উপর এতটা প্রভাব ফেলে যে তাদের মধ্য থেকে চারজন নারী সহ দশ থেকে পনেরো জন অনতিবিলম্বে রাতের আঁধারে জেদ্দা বন্দরের পথ ধরে হাবশার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মুসলমানদের এ দলটির হিজরত ও দেশত্যাগ নবুয়াতের পঞ্চম বর্ষের রজব মাসে সংঘটিত হয়েছিল।
এ হিজরতের পরপরই মুসলমানদের আরেকটি গোষ্ঠী হজরত জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে হাবাসায় হিজরত করেছিল। দ্বিতীয় হিজরতটি বাধাহীনভাবে সংঘটিত হয়েছিল। এ কারণেই কতিপয় মুসলমান নিজেদের স্ত্রী ও সন্তানদেরকে নিজেদের সাথে নিয়ে যেতে পেরেছিলেন। এদের আগমনে হাবাসায় মুসলমানদের সংখ্যা ৮৩ জনে উন্নীত হয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাসাকে যেমন বর্ণনা করেছিলেন মহাজির মুসলমানগণ সে দেশটিকে, ঠিক সেরকম একটি সমৃদ্ধশালী ও শান্ত দেশ হিসেবেই পেয়েছিলেন, যেখানে পূর্ণ স্বাধীনতা বিদ্যমান ছিল।
বন্ধুরা, হাবাসা বা আবিসিনিয়ায় হিজরত সম্পর্কে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানের শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমে হাবাসায় হিজরত পরবর্তী ঘটনা সম্পর্কে জানা যাক।
মুসলমানদের দ্বিতীয় কাফেলা হাবাসায় পৌঁছার পর একদিন মক্কার কুরাইশ নেতারা সংবাদ পেল যে হাবাসায় গিয়ে মুসলমানরা খুব আরামে জীবনযাপন করছেন। তখন তারা চিন্তায় পড়ে গেল যে হাবাসায় ইসলামী বিপ্লব সংগঠিত না হয়ে যায়। তাই তারা সবাই মিলে পরামর্শ করল যে এমন একটি কৌশল বের করতে হবে যাতে সমস্ত মুসলমান মক্কায় ফিরে আসতে বাধ্য হন।
এ উদ্দেশ্যে তারা দুইজন চালাক ও বুদ্ধিমান লোক মনোনীত করল। তাদের সাথে হাবাসার বাদশাহ নাজ্জাশির জন্য বহু মূল্যবান উপহার উপঢৌকন পাঠিয়ে দিল, যাতে তারা বাদশাহ ও তার সভাসদদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনা করতে পারে। কুরাইশদের দূতরা হাবাসায় পৌঁছে সর্বপ্রথম বাদশাহর দরবারে প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করল। তাদেরকে মূল্যবান উপহার সামগ্রী প্রদানের পর তাদেরকে বলল,
আমাদের দেশের কিছু অজ্ঞ মূর্খ ও অনভিজ্ঞ যুবক নিজেদের ধর্ম ত্যাগ করেছে আর তারা আপনাদের ধর্ম গ্রহণ করেনি। তারা নিজেদের দেশ ত্যাগ করে আপনাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। এখন আমাদের দেশের নেতা ও সর্দারগণ আমাদেরকে আপনাদের খেদমতে পাঠিয়েছেন। আমাদের আবেদন হচ্ছে যে আপনারা সেসব লোককে আপনাদের দেশ থেকে বের করে দিন, তাদেরকে আমাদের হাতে তুলে দিন। আপনাদের নিকট বিনীত নিবেদন হচ্ছে যে যখন আমরা এই ব্যাপারটি মহামান্য বাদশাহর নিকট উত্থাপন করব, তখন আপনারা আমাদের পক্ষে সুপারিশ করবেন।
কুরাইশ নেতাদের উপহার ও অনুনয় বিনয়ে প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রস্তাবে রাজি হল। তারা সকলে প্রতিশ্রুতি দিল যে তারা বাদশার সামনে কোরাইশ নেতাদের বক্তব্য সমর্থন করবে।
তারপর একদিন তারা বাদশাহ নাজ্জাশির দরবারে হাজির হল। অতি উত্তম ও মূল্যবান উপঢৌকন পেশ করে তারা বাদশার কাছে নিজেদের আবেদন নিবেদন তুলে ধরল। এ সময় রাজ দরবারের উচ্চ পদস্থ কর্মকর্তারা সকলেই কোরাইশ প্রতিনিধিদের দাবির প্রতি সমর্থন জানাল।
কিন্তু বাদশাহ নাজ্জাশি সভাসদের মতামতের সাথে মোটেও একমত হলেন না। তিনি বললেন, কিছু সংখ্যক লোক নিজের দেশ ত্যাগ করে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে, এটা কিছুতেই সমুচিন হবে না যে আমি ব্যাপারটি তদন্ত না করে তাদের অনুপস্থিতিতে তাদের বিরুদ্ধে হুকুম জারি করে পাঠাবো যে তাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেয়া হোক। আমি অত্যন্ত জরুরি মনে করছি যে তাদেরকে দরবারে ডাকা হোক, যাতে আমি তাদের বক্তব্য শুনতে পারি এবং তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে তাদের ব্যাপারে কি করা উচিত।
বাদশাহ নাজ্জাশির সর্বশেষ কথাটি শুনেই কুরাইশ প্রতিনিধিদের চেহারায় রং বদলে গেল, চেহারার রং বদলে গেল এবং তাদের হৃদস্পন্দন বেড়ে গেল। তারা চাচ্ছিল না যে মুসলমানদেরকে বাদশাহ দরবারে কথাবার্তা বলার সুযোগ দেয়া হোক, কিন্তু বাদশাহর যুক্তিপূর্ণ বক্তব্যের সামনে তাদের চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না।
অতঃপর শাহী দরবারের বিশেষ কর্মকর্তা মুহাজির মুসলমানদের কাছে গমন করে তাদেরকে কিছু না জানিয়েই রাজদরবারে হাজির করল। সবার আগে দরবারে প্রবেশ করলেন হযরত জাফর ইবনে আবি তালিব। তাঁরা যখন দরবারে প্রবেশ করছিলেন তখন তাঁরা তাদের চাল চলনে ও ভাব ভঙ্গিমায় এমন একটি ভাবের অবতারণা করছিলেন যে মনে হল যেন দরবারের এ ঐতিহাসিক আড়ম্বর ও অসাধারণ সাজসজ্জা তাদের মধ্যে কোনোই ভয়ভীতির সঞ্চার করেনি। অন্যদিকে তাঁরা শাহী দরবারে প্রবেশের প্রচলিত আদবকায়দা অবলম্বন না করে ইসলামী নিয়মনীতি অনুসরণ করে বাদশাকে সালাম জানালেন।
মুসলমানদের এমন আচরণকে কেউ কেউ রাজ দরবারের প্রতি অবমাননাকর অভিহিত করে অভিযোগ উত্থাপন করল। এর জবাবে মুসলমানরা বললেন, যে দিনের জন্যে আমরা মাতৃভূমি ত্যাগ করে এদেশে আশ্রয় গ্রহণ করেছি, আমাদের সে দিন কখনো আমাদেরকে এক আল্লাহ ব্যতীত আর কারো সামনে মাথা নত করার অনুমতি দেয় না।
মুসলমানদের এ জবাবে শাহী দরবারে সমাগত লোকদের অন্তরে ভীতির সঞ্চার হল, আর মুসলমানদের অসাধারণ ব্যক্তিত্ব ও অসামান্য শ্রেষ্ঠত্বের সামনে শাহী দরবারের বাহ্যিক জাঁক জমক ও যাবতীয় সাজসজ্জা ম্লান হয়ে গেল।
বাদশাহ নাজ্জাশি মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের সে নতুন ধর্মটি কি যা আমাদের ধর্ম ও তোমাদের পুরাতন ধর্ম অপেক্ষা অধিক উত্তম এবং ভিন্নতর?
এ প্রশ্নের জবাবে আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম এর ভাই জনাব জাফর ইবনে আবি তালিব বললেন, আসলে আমরা অজ্ঞতা ও মূর্খতার জীবনযাপন করছিলাম। আমরা মূর্তি পূজা করতাম, মৃত প্রাণী খেতাম, অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত থাকতাম, প্রতিবেশীর সাথে আমরা দুর্ব্যবহার করতাম। আমাদেরকে এ অবস্থা থেকে উদ্ধার করার জন্য মহান আল্লাহ আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছেন, যার পাক পবিত্র বংশীয় মর্যাদা সম্পর্কে আমাদের মধ্যে বিন্দুমাত্র সংশয় নেই। আল্লাহর সে রাসুল আমাদেরকে আল্লাহর একত্ববাদী বিশ্বাসের আহ্বান জানিয়েছেন এবং এক আল্লাহর এবাদত বন্দেগি করার শিক্ষা দিয়েছেন। মূর্তি পাথর গাছপালা ইত্যাদির পূজা করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে সত্য কথা বলার হুকুম করেছেন।
কিন্তু আমাদের জাতির একদল লোক আমাদের এই ইসলাম গ্রহণের ব্যাপারে আপত্তি করেছে এবং আমাদের উপর নানা রকম বিপদ মুসিবত ও জুলুম অত্যাচার চাপিয়ে দিয়েছে, যা আগাগোড়া অন্যায় অবিচার ছাড়া আর কিছু নয়।
আমরা পুনরায় মূর্তি পূজা ও অন্যান্য খারাপ কর্মকাণ্ডে প্রত্যাবর্তন করতে অস্বীকার করেছি, তাই আমাদের জাতির লোকেরা আমাদের উপর অত্যাচার নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাদের সীমাহীন জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা মাতৃভূমি ত্যাগ করে আপনাদের দেশে এসে আশ্রয় নিয়েছি।
হযরত জাফর ইবনে আবি তালিবের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথেই বাদশাহ নাজ্জাশির বললেন, যে কথাগুলোকে তোমাদের নবী ঐশী বাণী বলে প্রচার করেন এবং বলেন যে এ বাণীগুলো মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর উপর অবতীর্ণ হয়েছে, তার কোনো কথা কি তোমাদের স্মরণ আছে?
জাফর বিন আবু তালিব বললেন, জি স্মরণ আছে।
বাদশাহ নাজ্জাশির বললেন, তাহলে তার কিছু অংশ পাঠ করে শোনাও।
এ সময় হযরত জাফর দরবারের পরিবেশের দিকে একবার তাকালেন। সমগ্র দরবার খ্রিস্ট ধর্মমতে বিশ্বাসীদের দ্বারা পরিপূর্ণ। বাদশাহ নিজেও খ্রিস্ট ধর্মের অনুসারী। অনুষ্ঠানের পুরো ভাগে উপবিষ্ট বড় বড় পাদ্রীগণ, তাঁদের সামনে পবিত্র এঞ্জেল কিতাব রাখা। সুতরাং পরিস্থিতি ও পরিবেশের প্রতি দৃষ্টি রেখে তিনি সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করলেন।
হযরত জাফরের কিরাতের বিশেষ ভঙ্গিতে এ কোরআন তেলাওয়াত শাহী দরবারে সমবেত সকলের উপর একটা অসাধারণ প্রভাব বিস্তার করল। তার উদ্দেশ্য ছিল কোরআনের এ আয়াতগুলো তেলাওয়াতের মাধ্যমে হযরত ঈসা ও হযরত মারিয়াম সালামুল্লাহি আলাইহা সম্পর্কে কোরআন মজিদের বিশুদ্ধ ও মধ্যম নীতির বক্তব্যটি খ্রিস্টানদের সামনে তুলে ধরা। আর তিনি আরও বুঝতে চাইলেন যে পবিত্র কোরআন হযরত ঈসা ও মারিয়ামকে অত্যন্ত পাক পবিত্র বলে ঘোষণা করেছে, সাথে সাথে তাদেরকে আল্লাহর অংশীদারিত্ব থেকে অনেক দূরে বলে সাব্যস্ত করেছে। কোরআনের এ আয়াতগুলো পাঠ করার সাথে সাথে পরিস্থিতি বদলে গেল এবং সকলের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল।
বাদশাহ নাজ্জাশী বললেন, খোদার কসম, হযরত ঈসা আলাইহিস সালাম যে সত্যের আলোচনা করেছিলেন তা এগুলোই। হযরত ঈসা এর কথাবার্তা ও কোরআনের বাণীসমূহের ভিত্তি একই। সুতরাং তোমরা এদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারো, একাগ্র চিত্তে তোমরা তোমাদের ইবাদত করতে পারো।
অতঃপর বাদশাহ নাজ্জাশী কুরাইশ প্রতিনিধিদের উদ্দেশ্যে বললেন, তোমরা সোজা নিজেদের দেশে ফিরে যাও, আর তোমরা যে উপঢৌকন সামগ্রী নিয়ে এসেছো সেগুলো ফিরিয়ে নিয়ে যাও। আর জেনে রেখো, আমি তোমাদের কাছে মুসলমানদের কাউকে হস্তান্তর করব না, এ মুহূর্তে এখান থেকে চলে যাও।
বাদশার কঠোর নির্দেশের পর ওই দুই কাফের নেতা লজ্জিত হয়ে তাদের আনা উপহারগুলো ফেরত দিয়ে আবিসিনিয়া ত্যাগ করল। এর অল্প কিছুদিন পরেই বাদশাহ নাজ্জাশী ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান। তিনি নবম হিজরিতে মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সুদূর মদিনা থেকেই তাঁর জানাজার নামাজ পড়েছিলেন।
রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি লালন গীতি, আল্লাহ বলো মন রে পাখি। এ শিরোনামের গানটি গেয়েছে বাংলাদেশি শিশু শিল্পী ঐক্য।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
মনে রে পাখি
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 3 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, রেমিটেন্সের পর রপ্তানি আয়ও ধাক্কা মানব জমিন। আর কালের কণ্ঠ লিখেছে, প্রবাস ও রপ্তানি আয় কমেছে, আরও চাপে পড়ছে অর্থনীতি, বৈদেশিক সহায়তায় অর্থ ছাড়ের পরিমাণও কমেছে। প্রথম আলোর খবর, দেশপ্রেম ও দক্ষতায় ঘাটতি, তাই 5 পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইত্তেফাকের খবর, হত্যার রাজনীতির প্রধান হোতা বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ভেজা মাঠ ফেক ফিল্ডিং, আইসিসির দ্বারস্থ হচ্ছে কি বিসিবি। তবে যুগান্তরে সম্পর্কে লিখেছে, আইসিসির কাছে যে দুটি বিষয়ে অভিযোগ করবে বিসিবি। ভারতের শিরোনাম, ভোটের স্বার্থে চূড়ান্ত বিভাজন চালাচ্ছে দল, বিজেপি ছেড়ে বিস্ফোরক অভিযোগ নেতার, সংবাদ প্রতিদিন। আনন্দবাজার পত্রিকা লিখেছে, ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযান, বিক্ষোভে ধুন্ধুমার, আটক অগ্নিমিত্রা সহ একাধিক নেতা। বায়ু দূষণে নাজেহাল দিল্লি, কেজরিওয়ালের দিকে আঙ্গুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। আজকালের খবর শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপির সমাবেশ বরিশালে, এবার লঞ্চ স্পিড বোট চলাচল বন্ধ, দৈনিক মানব জমিন এই শিরোনাম করেছে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশালে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বেশ আগেই। গতকাল তারা ঘোষণা দিয়েছে যে ইতিহাসের বৃহত্তম সমাবেশ বরিশালে তারা করতো। এরকম বিভিন্ন জায়গায় দেশের সভা সমাবেশ করছে বিএনপি অনেকদিন ধরে ক্ষমতার বাইরে, পাশাপাশি নির্বাচন সামনে, এরকম নানা বিষয় সামনে রেখে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রাম বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু যেভাবেই হোক না কেন বিএনপির এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা বাংলাদেশের খুলনা বিভাগীয় যে সমাবেশ তারা করেছে সেখানে এরকম বাধা দিতে দেখেছি। বাধাগুলো দেওয়া হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে, এটা বোঝাই যায়। বিএনপির এই সমস্ত সভা সমাবেশ যাতে সফল না হয় সেই চেষ্টা করা হচ্ছে। খুব হাস্যকর কথা বলে এই সমস্ত পরিবহন ধর্মঘট ডেকে দেওয়া হচ্ছে যাতে সভা সমাবেশ না হতে পারে, এবং এর সাথে ক্ষমতাসীন দলের বা তাদের কোনো সম্পর্ক নেই এরকম কথা প্রচারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষ তো আসলে সবই বোঝে, বরং বিএনপির সমাবেশ বানচাল করার জন্য যে কাজগুলো করা হচ্ছে তা আমি মনে করি আওয়ামী লীগের জন্য বা তাদের মিত্রদের জন্য এটা নেতিবাচক হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার রাজনৈতিক সভা সমাবেশ করার অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার এইভাবে পরিবহন ধর্মঘট ডেকে, লঞ্চ ধর্মঘট ডেকে যদি করা হয় তাহলে কি গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়? আসলে যে কাজগুলো করা হচ্ছে এগুলো হাস্যকর এবং এগুলো সরকার এবং আওয়ামী লীগের জন্য নেতিবাচক হচ্ছে।
সৌদি আরবের উপর ইরানের কথিত হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা, তবে এ বিষয়ে একদম নীরব রিয়াদ। আসলে কি হচ্ছে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান সৌদি আরবের উপর হামলা করবে এই রকম একটা খবর পাশ্চাত্যের গণমাধ্যমে প্রচার করা হয়েছে, প্রচার করছে আমেরিকা এবং সরকারি ভাবে। খুব মজার ব্যাপার হচ্ছে আমেরিকা এবং পশ্চিমা গণমাধ্যমে এই ব্যাপার খুব আলোড়ন সৃষ্টি করেছে। বলা যাবে যে ইরান সৌদি আরবের উপর হামলা চালাচ্ছে এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে এরকম হুমকি দেওয়া হচ্ছে যে ইরান যদি সৌদি আরবের উপর হামলা চালায় তাহলে তার ব্যাপারে তারা পাল্টা ব্যবস্থা নেবে, কোনো মতেই ছেড়ে দেবে না, কারণ সৌদি আরব তাদের মিত্র ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সৌদি আরবের বিরুদ্ধে এরকম হুমকি এবং যে সৌদি আরবের জন্য এত দরদ দেখাচ্ছে আমেরিকা, সেই সৌদি আরবে একেবারেই চুপ, তার কোনো বক্তব্য নেই, যত মাথা ব্যথা আমেরিকার। এর মানে হচ্ছে যে খুব সম্প্রতি আমেরিকার সাথে সৌদি আরবের সম্পর্কের মারাত্মক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। আমেরিকা বিভিন্ন ভাবে চেষ্টা করছে কিন্তু সৌদি আরব আর ওই দিকে যেতে রাজি নয়, বরং সৌদি আরব এবং আরব বিশ্ব পুরোটাই এখন রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে। শুধু তাই নয়, রাশিয়া ইরান সৌদি আরব সবারই সম্পর্ক হয়তো স্বাভাবিক হয়ে যাবে, ভালো হবে, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই অবস্থা দেখে একটা কল্পিত হামলা চিত্র তুলে ধরে আমেরিকা এই সমস্ত কথাবার্তা বলছে যা হাস্যকর।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সুপ্রিম নির্দেশিকা সত্ত্বেও কেন চাকরিতে যোগদান করতে পারছেন না, কেন বন্ধ বেতন, অবিলম্বে তাঁদের চাকরিতে যোগ দিতে দেয়া হোক এবং অবিলম্বে বেতন চালু করা হোক, এই আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন 269 জন প্রাথমিক শিক্ষক। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে শিক্ষকরা দ্বারস্থ হয়েছেন শীর্ষ আদালতের, তাদের আবেদন দ্রুত মামলা শুনানি করে অচল অবস্থা থেকে মুক্তি দেয়া হোক, যাতে তারা অবিলম্বে স্কুলে গিয়ে শিক্ষকতা শুরু করতে পারেন এবং নিজেদের প্রাপ্য বেতন পান, সেই আবেদনই করা হয় আজ। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের 269 জনের চাকরি বাতিল করেছিলেন, সেই রায় বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। বিজেপি ছেড়ে বিস্ফোরক অভিযোগ নেতার সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে বিস্ফোরক পদত্যাগপত্র জমা দিয়ে সম্প্রতি দল ছাড়লেন তেলেঙ্গানার বিজেপি নেতা আনন্দ ভাস্কর রাপলু। বছর চারেক আগে তিনি যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে, কিন্তু এই চার বছরেই দলের কাজকর্ম এবং নীতিহীনতায় অতিষ্ঠ হয়েই দল ছাড়লেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন গত চার বছরে তিনি যথেষ্ট অপমানিত ও হেনস্থার শিকার হয়েছেন। রাজ্যসভার এই প্রাক্তন সদস্য দলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা এক কথায় বিস্ফোরক। বায়ু দূষণে নাজেহাল দিল্লি, কেজরিওয়ালের দিকে আঙ্গুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী। আজকালের এ খবরে লেখা হয়েছে দিল্লির উপর দূষণের চাদর, বাসিন্দারা জানাচ্ছেন বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে। এমনিতেই দিল্লির বায়ু দূষণ নিয়ে প্রায় প্রতি বছর এ সময়েই আলোচনা হয়। উৎসবের মরশুম শেষে দেশের রাজধানী এক প্রকার ঢেকে যায় ধুলোর চাদরে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। আমেরিকা ও ব্রিটেন আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বিরুদ্ধে আজ ওই অভিযোগ করেন। কাবুলভ বলেন, আমেরিকা ও ব্রিটেন আফগান দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান শক্তিশালী করে তুলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ইহুদিবাদী দখলদারদের পিছু হটানোর একমাত্র উপায় প্রতিরোধ। জর্ডান নদীর পশ্চিম তীরে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাম্প্রতিক অভিযানের প্রতিক্রিয়ায় সালে আল আরুডি এই মন্তব্য করেন। ইহুদিবাদীরা বহু বছর ধরে তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন ফিলিস্তিনের কোনো না কোনো অঞ্চলে হামলা চালিয়ে আসছে। তাদের নির্বিচার হামলায় ফিলিস্তিনিরা শহীদ, আহত অথবা বন্দী হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের যোদ্ধারাও যে কোনো উপায়ে ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের জবাব দিয়ে যাচ্ছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। পাকিস্তানে পিটিআই এর লং মার্চের উপর আততায়ীর গুলিবর্ষণ, পায়ে গুলি লেগে আহত ইমরান খান, আরও কয়েকজন হতাহত। সৌদিতে হামলার পরিকল্পনার কথা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান, কল্পিত অভিযোগ নিয়ে সরব আমেরিকা, নীরব সৌদি। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘট ঘোষণার পর এবার বন্ধ করা হয়েছে লঞ্চ ও স্পিড বোটের চলাচল। এবং ভারতের ঝাড়খণ্ডে অবৈধ খনি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির তলবে হাজির হননি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।